তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অন্যান্য দিনের মতো আজকেও রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান প্রায় সময় আপনাদের অভিমত, কল, SMS-এর মাধ্যমে আমরা আপনাদের অভিমতগুলো শুনি। সকালে উঠেই মাদানী চ্যানেলের সাথে রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে যেমনিভাবে আমরা এখানে আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সানাখানি করি, প্রশংসা করি, হামদ নাতে রসুল মকবুল শুনি, তেমনিভাবে দিনের কিছু আলোচনা, ধর্মীয় কিছু জ্ঞানও আমরা এখান থেকে অর্জন করতে পারি আলহামদুলিল্লাহ। আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা আমরা হামদে বারী তাআলা শুনবো, নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, কিছু নেকির দাওয়াত দেওয়ার জন্য, যাতে করে আমরা নিজেকে সংশোধন করতে পারি, ভুল থেকে বের হয়ে আসতে পারি, কিছু দিক নির্দেশনা যেন আমরা এই অনুষ্ঠান থেকে পাই, মোবাল্লিগের দাওয়াত ইসলামী থেকে যেন আমরা পাই। আর এটাও সত্য যে আপনারা মাদানী চ্যানেল দেখে অনেক কিছু শিখতে পারছেন, অনেক কিছু গ্রহণ করছেন, আপনাদের অভিমত এগুলো কিন্তু আসে আমাদের কাছে। এই বিষয়গুলো জানা ছিল না, মাদানী চ্যানেলের মাধ্যমে জানলাম, শিখলাম, বুঝলাম, আমল করারও অনেকে চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ। আজকের বিষয় কী নিয়েছি তাও জানাবো, আগে দুরুদ ও সালামের ফজিলত শ্রবণ করি। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। যখন দিনে শুরু হয় তিনবার দুরুদ ও সালাম পাঠ করা, যখন রাতের শুরু হয় অর্থাৎ সকাল আর সন্ধ্যা তো এটাকেই বোঝানো হয়, যখন সকাল হলো তিনবার দুরুদ ও সালাম, যখন সন্ধ্যা হলো তিনবার দুরুদ ও সালাম, একদম সহজ আমল মাগফিরাতের জন্য, একদম আসান কাজ, একদম আমাদের জন্য এর চাইতে আর কি সহজ কাজ আমরা খুঁজি, যে কারণে আমার মাগফিরাত হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে, আমি নাজাত পেয়ে যাব, আমার গুনাহ মাফ হয়ে যাবে, এর চাইতে তো আর এমন কোনো আমল, এমন কোনো দেখছি না। তবে আমাদের উচিত যেন আমরা সকাল সন্ধ্যা দুরুদ ও সালাম নিজের জবানে জারি রাখি, যাতে করে এই হাদিসের উপর আমল হয়ে যায় আর এ মোতাবেকই আমরা যেন সওয়াব অর্জন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, বিষয়টা একটু পরেই জানাবো আপনাদেরকে, কেননা আজকের বিষয় নিয়ে অনেক কথা আপনাদের সাথে, অনেক আলোচনা, অনেক কিছু জানবো আমরা। রফিক ভাই আজকে আমাদের সাথে আছেন, বিষয়টাও খুব চমৎকার, আমার পছন্দনীয়। যখন তৈরি করতে গেলাম বা এই বিষয়টা নিয়ে একটু কিতাব দেখলাম, তো অনেক কিছু পেলাম, আমি অনেক কিছু জানলাম, অনেক কিছু দেখলাম। সর্বপ্রথম আমরা হামদে বারী তাআলা শ্রবণ করি নাতখা ইসলামিয়া থেকে, এরপরে বিষয় কী নিয়েছি যা তাও জানাবো ইনশাআল্লাহ।
وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله সব নবীদের সেরা নবী, নবী সব নবীদের আলা, সে যে খোদার প্রিয় হবে নবী সাল্লে আলা, প্রিয় সাল্লাল্লাহু আলাইহি কায়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকায়া হাবিবাল্লাহ। আল্লা নবীজির নাম লও না, 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 আল্লা নবীজির নাম। আউয়াল আখির ইয়া ইলাহি, জিনি জগতের মাওলা, জিনি জগতের মাওলা। আউয়াল আখির ইয়া ইলাহি, জিনি জগতের মাওলা, জিনি জগতের মাওলা। তিনি চারা আর কে গো নাই রে, চারা আর কে গো নাই রে, তিন চারা আর কে গো নাই রে, তিন চারা আর কে গো নাই রে, ধরাতে আমার। আল্লা নবীজির নাম লও না, আল্লা নবীজির নাম, আল্লা নবীজির নাম লও না, আল্লা নবীজির নাম লও না, আল্লা নবীজির নাম লও না, আল্লা নবীজির নাম। আল্লাহ সর্বশক্তিমান, বান্দার প্রতি দয়াবান, আল্লাহ সর্বশক্তিমান, বান্দার প্রতি দয়াবান, প্রিয় হাবিব করলেন দান, প্রিয় হাবিব করলেন দান, প্রিয় হাবিব করলেন দান, যখন পড়ি এই কালেমা। আল্লা নবীজির নাম লও না, 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 আল্লা নবীজির নাম। রাতে রাধার কেটে যায় পাখিরা জিকির শোনায়, রাতের যখন আদর কেটে যায় পাখিরা জিকির শোনায়, পাখিরা জিকির শোনায়, পাখিরা জিকির শোনায়, জিকির শোনায় হাওয়া প্রবাতে, জিকির শোনায় হাওয়া প্রবাতে, জিকির শোনায় হাওয়া প্রবাতে, ইয়া আল্লাহ আল্লাহ, আল্লা নবীজির নাম লও না, 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 আল্লা নবীজির নাম। আমরা গুনাহগার বান্দা, ক্ষমা করে দাও খোদা, আমরা গুনাহগার বান্দা, ক্ষমা করে দাও খোদা, দেখাও নবীজির রওজা, কালেমা। আল্লা নবীজির নাম লও না, 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 আল্লা নবীজির নাম। আর সে কম্পন সৃষ্টি হয় রহমতের বৃষ্টি হয় আর সে কম্পন সৃষ্টি হয় রহমতের বৃষ্টি হয় কুদরতের দৃষ্টি হয় কুদরতের দৃষ্টি হয় কুদরতের দৃষ্টি হয় যখন পড়ি এই কলমা আল্লাহ নবীর নাম লো না 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 আল্লাহ নবীর নাম দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা নূর নবী কে না আল্লাহ নবীর নাম লো 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 না
আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মানুষ প্রায় সময় অনুযোগ বলি বা দোষারোপ বলি এভাবে বলে থাকে, আমার রিজিক মনে হয় কমে গেছে, আমার রিজিক মনে হয় উঠে গেছে, আজকাল খুব চেষ্টা করেও নিজের পরিবার পরিজনের ভরণ পোষণ ম্যানেজ করাটা খুব কষ্ট হয়ে যায়। অর্থাৎ রিজিকে যে এক সংকীর্ণতা, যখন অভাব দেখা যায় বা রিজিকের বরকত কমে যায় তখন কিন্তু এই অভিযোগগুলো মানুষ থেকে আসে, রিজিকের সংকীর্ণতা যখন দেখা যায়। কিন্তু হাদিসে মোবারাকার মধ্যে এ বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন তাও আমাদের জানা উচিত, দেখা উচিত। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক কি বলেন এ বিষয়ে, কেন রিজিকে সংকীর্ণ, কোন কারণে, কোন কাজের কারণে, কোন কথার কারণে, কোন আমলের কারণে, এটা আমাদের জানা দরকার। এর পূর্বেও মাদানী চ্যানেলে রিজিকের সংকীর্ণতা নিয়ে আলোচনা হয়েছে, বিভিন্ন দিক সেখানে তুলে ধরা হয়েছে। আজকেও একটি বিষয় আমরা নিয়েছি রিজিকের সাথে যার সম্পর্ক। নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ধোকা দেয় অর্থাৎ যে প্রতারণা করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন সে আমার উম্মত নয়। এখানে আমাদের জন্য উম্মতে মুহাম্মাদি থেকে বের হয়ে যাওয়া, অর্থাৎ আমাদেরকে উম্মত বলে স্বীকৃতি না দেওয়ার এক ঘোষণা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দিয়ে রেখেছেন, যে ব্যক্তি ধোকা দেয় প্রতারণা করে সে আমার উম্মত নয়, আমাদের দলভুক্ত নয়। অপরদিকে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মানুষকে ধোকা দেয় তার রিজিক, অর্থাৎ তার রিজিকের বরকত কমে যায়, রিজিকের সংকীর্ণতা চলে আসে। এখন এই যে দুইটি হাদিসে মোবারক আমরা শ্রবণ করলাম রিজিক সংকীর্ণ হয়ে যাওয়ার ব্যাপারে বা বরকত কমে যাওয়ার ব্যাপারে, এজন্য আজকের বিষয় আমরা রেখেছি ধোকা রিজিককে সংকীর্ণ করে। ধোকা যারা দেয় বা প্রতারণা যারা করে এদের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে কি এসেছে, কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারকতলা কি ইরশাদে কারিমা করেছেন, ধোকাবাজ যারা, ধোকা যারা দেয়, প্রতারণা যারা করে তাদের ব্যাপারে। হাদিসে মোবারাকার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার উদ্দেশ্যে এই ইরশাদে কারিমা করেছেন, তোমরা কখনো কাউকে ধোকা দেবে না, কারোর সাথে প্রতারণা করবে না। আর এটা ইসলামের জন্য অনেক বড় ক্ষতির দিক রয়েছে। আজকের এই বিষয় আমরা নিয়েছি ধোকা রিজিককে সংকীর্ণ করে। আমাদেরকে জানতে হবে এবং জানার পরে এই বিষয়টার উপরে আমল করতে হবে, যাতে করে আমরা এই মহা বিপদ থেকে বা এই রোগ থেকে আমরা নিজেকে বাঁচাতে পারি। ধোকা কেমন কষ্টকর এক বিষয়, যে ধোকা খায় সে বুঝে, প্রতারণার ফাঁদে যারা পড়ে তারা বুঝে প্রতারণার ফাঁদে পড়লে কতটা কষ্ট তার লাগে, কিন্তু যারা প্রতারণা দেয় বা যারা ধোকা দেয় তাদের ওই বিষয়টা আর ফিল হয় না, যে আমি ধোকা দিয়েছি বা ক্ষতি কেমন হয়েছে এটা বুঝে আসে না। রফিক ভাই আজ আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ, মোবালিকে দাওয়াত ইসলামী, তার থেকে আমরা ধোকা রিজিককে সংকীর্ণ করে এ বিষয়ে কিছু মাদানী ফুল শ্রবণ করবো। এরপরে দর্শক আপনাদের কল এসএমএসগুলো নেওয়ার চেষ্টা করবো, অনুষ্ঠানে নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শোনাবো। রফিক ভাই, আজ সমাজের চতুর্দিকে যদি তাকাই, সমাজের দিকে তাকালে আপনি একেবারে ছোট ছোট বিষয়গুলো দেখেন, যেন চতুর্দিকটাই একে ধোকার মুখে পড়ে আছে। নাম্বার এক যদি বলি আমি, আমরা তো সবাই ধোকায় পড়ে আছি, পৃথিবীর দুনিয়ার ধোকায়, সম্পদের ধোকায়। এটা তো একটা ভিন্ন টপিক আছে রফিক ভাই, যে মানুষ দুনিয়ার লোভে ধোকায় পড়ে আছে, এক দুনিয়া দুনিয়া করতে গিয়ে আখেরাতকে নষ্ট করে দিয়েছে। আর এক হলো এক মুসলমান অপর মুসলমানকে ধোকা দেওয়া, প্রতারণা করা, তাকে ঠকানো, আত্মসাত করা, এই যে এক ধোকার বলি যদি ধারাবাহিকতা আমাদের সমাজের মধ্যে চলছে। ভাই ভাইয়ের ধোকায় পড়ছে, আপন ভাই আপন ভাইয়ের ধোকায় পড়ছে, নিজের পরিবারের লোকজনের কাছে নিজের পরিবারের লোক ধোকায় পড়ছে, প্রতারণার শিকার হচ্ছে। তো এক মনে হয় এক ধারাবাহিকতা চলতেই আছে ধোকার। যতক্ষণে আমরা এই ধোকার কুফল, শাস্তি বা এর আজাবের কথা যতক্ষণে না জানবো, না শুনবো, আমরা হয়তো ভাই ধোকা থেকে নিজেকে বের করতে পারবো না। কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে।
সত্যিকার অর্থে যদি বলতে হয়
যে
আজকে সমাজে, সমাজ থেকে শুরু করি যেহেতু মানুষ সামাজিক জীব,
জি জি,
সমাজ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। সামাজিকভাবে বসবাস মানুষের সহজাত প্রবৃত্তি, তো কাজেই ধোকা আজ সমাজে এমনভাবে ছড়িয়েছে। এক কথায় যদি বলি যে আমরা টোটালি একটা ধোকার প্যাকেজের ভিতরে, মোড়কের ভিতরে আমরা আবদ্ধ রয়েছি। সেটা কিভাবে? স্বামী স্ত্রীর ধোকা থেকে শুরু করে, সম্পর্কের ধোকা থেকে শুরু করে, সবাই না কিন্তু হচ্ছে অহরহ ঘটনা।
জি,
সম্পর্কের মধ্যে ধোকা, ক্রেতা বিক্রেতার লেনদেনের মাঝে ধোকা, শিক্ষক শিক্ষার্থীর লেনদেনের, মানে শিক্ষার যে একটা লেনদেন রয়েছে এখানে, পাঠদান রয়েছে, সেখানেও ধোকা, অবশ্য সবাই না। তারপর কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে পারিবারিক সম্পর্ক তো আগেই নিলাম, চারিদিকটা যেন ধোকায় আচ্ছন্ন। কে কাকে কখন ডাবল ক্রস করে ধোকা দিয়ে পার পেতে চায়, এটার যেন একটা কম্পিটিশন চলছে। আচ্ছা, কেউ যদি ডিসিভড হয়, সে চিন্তা করে আমি তাকে ডাবল ডিসিভ করব, মানে ডাবল ফ্লিপ করব আমি। তো এই যে একটা কম্পিটিশন ধোকার, ডিসিভিং, মানে চারিদিকে আমরা যদি দেখি, এক তো হচ্ছে দুনিয়া আমাদেরকে ধোকা দিচ্ছে, যে কথা বললেন যে আমরা আমাদের ভবিষ্যৎ ভালো থাকা, সুখে থাকা, আমাদের ফিউচারকে বিল্ড আপ করা, ক্যারিয়ারকে ব্রাইট করা, এই স্বপ্নে আচ্ছন্ন, মানে পৃথিবীর মোহে আমরা আচ্ছন্ন, এটা তো হচ্ছে একটা মানে বৈশ্বিক একটা ধোকা, গ্লোবাল একটা যে ডিসিভিং রয়েছে, চিটিং রয়েছে, যা কিছুই আমরা বলি, মানে পুরো জীবনটাই আমরা যদি দেখতে যাই বর্তমান প্রেক্ষাপটে, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের যুগে
জি
এই টেন্ডেন্সিটা ছিল না। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের দেখানো নির্দেশনা অনুযায়ী, পথ অনুযায়ী চলে তারা তাদের জীবনটাকে সম্পূর্ণ কুলুষিত মুক্ত করে নিয়েছিলেন, পুত পবিত্র করে নিয়েছিলেন। ধোকা যে একটা শব্দ রয়েছে, এটা সাহাবায়ে কেরামের যুগে কল্পনা করা যেত না, প্রতারণা কল্পনা করা যেত না। সেই যুগে ছিল ডেডিকেশন, যেটাকে আমরা স্যাক্রিফাইস বলি। সেই যুগে ছিল যে আমি কি করে একটু মানে স্বল্প তুষ্টিতে থেকে আমার ভাইকে কি করে আমি সন্তুষ্ট করতে পারি, আমার ভাইকে কি করে আমি ভালোটা প্রোভাইড করতে পারি। 1400 বছর আগে যেমনটা নেকির প্রতিযোগিতা চলত
জি,
যে সে একটা সৎকর্ম করেছে আমি তার চেয়ে বেশি সৎকর্ম করব, কিন্তু আজ এই 1400 বছর পর বর্তমান সমাজের প্রেক্ষাপটে আমরা যদি দেখি তাহলে এখানে গুনাহের, প্রতারণার, ধোকাবাজির একটা টেন্ডেন্সি চলছে, মানে কম্পিটিশন চলছে। যে ও আমাকে ধোকা দিয়েছে আমি তার চেয়ে বেশি ধোকা দেবো, আমি তাকে এমন ধোকা দেবো যে সে সারা জীবন মনে রাখবে,
আফসোস,
সেটা কখনো মানে আই উইল টিচ হিম সাচ এ গুড লেসন হি উইল নেভার ফরগেট, কখনোই সে ভুলতে পারবে না, আমি তাকে এমন শিক্ষা দেব। তো এই যে শিক্ষা, শিক্ষা দেওয়ার ভাষা, শিক্ষা দেওয়ার কথা, এর মধ্যেও যেন রয়েছে ধোকাবাজি। তো কাজেই সম্পর্ক থেকে শুরু করে, লেনদেন থেকে শুরু করে, সমাজের সর্বত্রই যখন ধোকা,
হ্যাঁ,
তো সেই ধোকাবাজি সম্পর্কে কোরআন ও হাদিস কি বলছে
জি,
আর আমাদের এর পরিণতি বা কি, এর শেষ কোথায়? ধোকা দেয়া কিংবা প্রতারণা করা ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ, অ্যাবসুলিউটলি ফরবিডেন, টোটালি। আদর্শ বিবর্জিত ইসলামে নিষিদ্ধ, মারাত্মক গর্হিত এ কাজটি দুনিয়ার প্রচলিত নিয়মেও শাস্তিযোগ্য অপরাধ হিসাবে সাব্যস্ত। শরিয়াতে ধোকা বা প্রতারণায় 3টি মারাত্মক অপরাধ সংঘটিত হয়, এ কারণে ধোকাবাজ সম্পর্কে কঠিন ঘোষণা দিয়েছেন স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, একাধিক হাদিসে পাকে বর্ণিত, যেমনটি মুসলিম শরীফে বর্ণিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান গাশ্শানা ফালাইসা মিন্না, মান গাশ্শানা, যে আমাদের ধোকা দেয় ফালাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।
আল্লাহ,
হি হু ডিসিভস আস ডাজন্ট বিলং টু আস, অর্থাৎ যে ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের উম্মতি মুহাম্মাদি থেকে খারিজ করে দেন, বের করে দেন, বহিষ্কার করে দেন, আমাদের ঠিকানা কোথায় হবে? আমরা কোথায় গিয়ে আমরা দস্তক দিব, নক করব কাল কিয়ামতের দিনে? আমাদের আশ্রয় স্থলটুকু যে রয়েছে, বিশ্বাসের যে আশ্রয় স্থল রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেখানে পৃথিবীর সমস্ত দরজা বন্ধ হয়ে যায়,
বন্ধ হয়ে যায়,
কিয়ামতের দিনে একটা দরজা খোলা থাকবে, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরজা, শাফাআতের দরজা, সুপারিশের দরজা, অনুগ্রহের দরজা, করুণার দরজা। সেই দরজাটুকু যদি আমরা বন্ধ করে দিই, অর্থাৎ নিজের পায়ে নিজে কুড়াল মারি, তাহলে আমাদের চেয়ে এমন নির্বোধ বোকা আর কে আছে দুনিয়ায়? কোরআনে করিমের মধ্যে সূরা আরাফের মধ্যে এক তো হচ্ছে যে গুনাহের কারণে যেমন মানুষের আজাব গজব নাজিল হয়, তেমনি জীবিকায় বরকত দূরীভূত হয়ে যায়। আজকে আমরা দেখছি যে মানুষ চারিদিকে উপার্জন তো করছে, 50,000-60,000 টাকা মাসে অনেকে ইনকাম করে
করে
একটা ভালো লেভেলে যারা রয়েছে, কর্মজীবী যারা রয়েছে, 70,000-80,000 টাকাও বেতন পাচ্ছে। মাস শেষে দেখা যাচ্ছে যে সেই অন্য ব্যক্তির কাছে 2,000-4,000-5,000 টাকা ধার চাচ্ছে। এই যে একটা বরকতহীনতা, এটা কেন হচ্ছে? সূরা আরাফে আয়াত নম্বর 96 মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি সেসব জনপদের অধিবাসীরা ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত তাহলে আমি তাদের জন্য আকাশমণ্ডলী ও পৃথিবীর বরকত অর্থাৎ কল্যাণ ও প্রাচুর্য উন্মুক্ত করে দিতাম।
আল্লাহ আল্লাহ।
কিন্তু তারা প্রত্যাখ্যান করেছিল, সুতরাং তাদের কৃতকর্মের জন্য তাদের শাস্তি দিয়েছি। বনি ইসরাইলের ঘটনার কথা এখানে উদ্ধৃত করা হয়েছে। একটা জিনিস যদি আমরা চিন্তা করি জাকির ভাই, যে মানুষ ধোকা কেন দেয়? সে ধোকা প্রাপ্ত হয় বিধায় সে ধোকা দেয়। কার ধোকা থেকে সে ধোকা প্রাপ্ত হয়? শয়তানের ধোকায় ধোকা প্রাপ্ত হয়। শয়তান তাকে ধোকা দেয় যে তুমি যদি তোমার লেনদেনের ক্ষেত্রে তুমি যদি কারচুপি করো তাহলে তোমার দুই পয়সা সেভ হবে, তুমি লাভবান হবে,
লাভবান হবে।
ধোকা দিচ্ছে শয়তান। তুমি যদি হক হালালির সাথে ব্যবসা করো তাহলে তোমার এই ব্যবসা ডিস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তুমি যদি তোমার যে শিক্ষার্থী রয়েছে তাকে যদি তুমি যে এক ঘন্টা তোমার সাথে যে কন্ট্রাক্ট হয়েছিল যে আমি এক ঘন্টা পড়াবো, এই এক ঘন্টার জায়গায় তুমি যদি একটু কম পড়িয়ে আরও এক জায়গায় যদি একটা টিউশন করতে পারো তাহলে তোমার দু পয়সা সেভ হবে। আর তুমি যদি ফুল সময়টা একেই দিয়ে দাও তাহলে তো তোমার সময় চলে যাবে, তোমার তো আয় উন্নতি হবে না। এই যে শয়তানের একটা
ধোকা,
মানে কনসেপ্ট, শয়তান যে পুশ করে দেয়, পুশিং করে দেয় মানুষের ব্রেনের মধ্যে, ধোকা দিচ্ছে মানুষকে। লোভ, লালসা, ভালো থাকার একটা যে, এক তো হচ্ছে ভালো থাকার আমরা স্বপ্ন দেখতেই পারি, কিন্তু সেটা হালাল পথে কেন, হারাম পথ আমাকে কেন অবলম্বন
করতে হবে?
তো শয়তান আমাদেরকে ধোকা দিচ্ছে যে তোমার আয়ুষ্কাল তো খুবই কম,
রাইট?
তুমি এই স্বল্প সময়ের মধ্যে যতটুকু করতে পারো, যতটুকু কামাই করতে পারো করে নাও। কাউকে ধোকা দিয়ে হোক, কাউকে ঠকিয়ে হোক, তোমাকে ভালো থাকতে হবে। কেননা আজ যদি বাজার মূল্য বেড়ে যায়, দেশের মধ্যে যদি আকালি পড়ে যায়, দুর্ভিক্ষ লেগে যায়, তোমার ঘরে যেন খাদ্যশস্যের অভাব না হয়, তোমার পরিবার যেন ভালো থাকে,
ভালো থাকে,
সবাই যেখানে দুর্ভিক্ষের মধ্যে নিপতিত হয়ে যাবে যখন, তুমি যেন খেয়ে পরে বেঁচে থাকতে পারো, এই যে একটা ভয় দেখানো, আশঙ্কা সৃষ্টি করা শয়তানের পক্ষ থেকে, যার কারণে মানুষ দুর্নীতি করতে মানে উদ্যত হয়,
আগ্রহী তখন।
তো কাজেই গুনাহের কারণে যেমন মানুষের আজাব গজব নাজিল হয়, তেমনি জীবিকার মধ্যে বরকত দূরীভূত হয়ে যায়।
আল্লাহ!
হারাম উপায়ে সম্পদ অর্জন করলে তার বরকত দূরীভূত হয়ে যায়। মুসলিম শরীফের হাদিসে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সঙ্গত পন্থায় সম্পদ অর্জন করে মানে হালাল উপায়ে, তাকে বরকত দান করা হয়, আর যে ব্যক্তি অসঙ্গত পন্থায় অর্থাৎ অবৈধ উপায়ে সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির ন্যায় যে আহার তো করে কিন্তু কখনো তৃপ্ত হয় না।
আল্লাহ আল্লাহ!
আহার করছে কিন্তু তৃপ্ত হচ্ছে না। আপনি দেখুন একটা পানপাত্র, তার মধ্যে যদি একটা ফুটো থাকে, ওই পাত্রর মধ্যে পানি ঢালা হবে, ঢালা হবে, ঢালা হবে, কিন্তু ওই পাত্র দিয়ে পানি বের হতেই থাকবে, হতেই থাকবে, ওই পাত্র জীবনে ভরবে না,
রাইট?
তো আমি পরিতৃপ্ত হতে পারছি না কেন, স্যাটিসফাইড হতে পারছি না কেন, আল্লাহর প্রদত্ত নিয়ামত, আল্লাহর প্রদত্ত জীবিকায় আমি কেন আমি স্যাটিসফাইড হতে পারছি না, পরিপূর্ণ তৃপ্ত হতে পারছি না? তার একমাত্র কারণ হচ্ছে যে আমরা
হালাল
হালাল হারামের কোনো তোয়াক্কা করছি না। কেউ উৎকোচ দিচ্ছে, আজ আমার একটা ভালো পদে আমি আসীন রয়েছি, অপেক্ষায় আছি যে কি করে কোত্থেকে অসাধু উপায়ে আমার দুই পয়সা ইনকাম হবে, আমার যে মাসিক যে একটা জীবিকা রয়েছে, মান্থলি যে একটা ইনকাম রয়েছে, স্যালারি রয়েছে, সেটার দিকে আমি তাকাচ্ছি না, আমার আরও চাই,
আরও চাই,
আরও চাই। অর্থাৎ যেভাবেই হোক, হালাল হোক কিংবা হারাম হোক, আমার আরও চাই। মানুষ যখন হারাম উপায়ের উপরে সন্তুষ্ট থাকে, জাকির ভাই,
হারাম,
বাহ, আল্লাহ তাআলা তো আমার প্রতি খুবই প্রসন্ন,
হারাম পে,
হ্যাঁ আমার তো মানে তখন সে হালাল আর হারামের হিতাহিত জ্ঞান থাকে না,
থাকে না।
তো যখন সে অসৎ অসৎ উপায়ে উপার্জনের উপরে সে স্যাটিসফাইড থাকে যে আল্লাহ আমার উপরে খুবই প্রসন্ন যে আমার তো দরজা খুলে দিয়েছে, তখন আল্লাহ তাআলা তার জন্য হারামের যত দরজা আছে খুলে দেয় যে কামাই করো, কত করবে, আমার কাছে তো আসতে হবেই,
আসতে হবে, ফিরে আসতে,
কারণ তুমি হারামের কামাইয়ের উপরেই তুমি সন্তুষ্ট, তো কামাই করো। আল্লাহ তাআলার প্রতি যে একটা
ভরসা,
খৌফে খোদা, একটা ভরসা, আস্থা, সেটা তখন
উঠে যায়, তার
উঠে যায়।
আল্লাহ আল্লাহ।
তো কাজেই মানুষের সঙ্গে প্রতারণা করলে এবং তাদের ধোকা দিলে সম্পদের বরকত যেমন চলে যায়, এটা বুখারী শরীফের হাদিসও রয়েছে, যেমনটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে ক্রেতা বিক্রেতা যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন না হয় ততক্ষণ তাদের এখতিয়ার রয়েছে ক্রয় বিক্রয় সম্পন্ন করাকে বাতিল করা। একজন ক্রয় বিক্রয় যে ক্রেতা ক্রয় করলো,
জি জি জি,
যতক্ষণ পর্যন্ত সে আলাদা না হলো ততক্ষণ পর্যন্ত তার এখতিয়ার রয়েছে, সে একটা জিনিস নিয়ে বলতেই পারে ভাই আমি এটা নিতে পারছি না, এটা নিয়ে নেন। কিংবা বিক্রেতা একটা জিনিস দিয়ে দিল, তার হঠাৎ করে স্মরণ এলো যে এর মাঝে তো ত্রুটি রয়েছে, সে ক্রেতাকে বলতে পারবে, এটাও তার এখতিয়ার রয়েছে, বরং তার এটা বলা তখন তার জন্য আবশ্যক রয়েছে যে ভাই একটু থামেন, এই জিনিসটা আমি আপনাকে দিতে পারবো না,
এটার মধ্যে
ত্রুটি রয়েছে। তো এইভাবে বলা হচ্ছে যে তাদের মধ্যে এখতিয়ার রয়েছে। আল্লাহ নবী ইরশাদ করছেন যদি তারা সত্য বলে এবং পণ্যের অবস্থা ব্যক্ত করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ে বরকত হবে,
আল্লাহ,
আর যদি মিথ্যা বলে এবং পণ্যের দোষ ত্রুটি গোপন করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ের বরকত মুছে ফেলা হয়।
আহা,
কেননা পণ্যের দোষ ত্রুটি গোপন করে তা বিক্রি করা ক্রেতাকে ধোকা দেওয়ার সামিল, যার কারণে সম্পদের বরকত উঠে যায়।
আসলে দর্শক শ্রোতা, অনেকেই এই ধোকার মুখোমুখি হচ্ছে, জেনে না জেনে, বুঝে না বুঝে, যখন সে বাড়িতে ফেরে, বাসায় আসে, ভ্যাগভর্তি মার্কেট নিয়ে আসে, যখন বাড়িতে এসে মার্কেটগুলো দেখে বা কাপড় চোপড় যাই সে কিনছে, এরপরে এখানে এসে সে অনুশোচনা করে আর ভাবে কার দোকানে গেলাম, কোথায় গেলাম, এই দোকানে আর যাওয়া যাবে না, আমাকে ধোকা দিয়েছে বা আমার সাথে প্রতারণা করেছে, কিন্তু ওই ব্যক্তি তো ওখানে বসে দেখে না বা এতটা খেয়ালও করা যায় না, যখন কেউ মার্কেটে যায়, দোকানে যায়। রফিক ভাই যে বিষয়টা তুলে ধরলেন যে কেনা বেচার ব্যাপারে যে ধোকা খায় মানুষ, বিক্রেতা তো জেনে শুনে কোনো না কোনো মালের মধ্যে ভুল রয়েছে এগুলো দিয়ে দেয়, বিক্রেতা যখন বাড়িতে নিয়ে যায় তখন যে তার থেকে একটা অভিশাপ আসে, তার থেকে যে এক এক কষ্টের একটা নিঃশ্বাস যে সে ছাড়ে, দেখো আমি এত হাজার টাকা দিয়ে এই পণ্যটা নিলাম কিন্তু সে আমাকে খারাপ একটা জিনিস ধরিয়ে দিল, এমন প্রতারণা হাজারো মানুষ হচ্ছে, হাজারো মানুষের অভিমত পাওয়া যাবে যদি এই প্রতারণা, এই ধোকার ব্যাপারে আপনাদের অভিমত নেওয়া হয়। তো কারা করছে এই কাজ? আমাদের সমাজের কিছু লোক করছে, আমাদের দেশের কিছু লোক করছে। তাদের জন্য আজকে নেকির দাওয়াত, আমরা ধোকা থেকে নিজেকে বাঁচাই, আমি যেন কাউকে ধোকা না দিই। মনে রাখবেন, আজ আপনি দুনিয়ার মানুষকে অন্ধ তাকে মনে করছেন, সে কিছু বুঝে না, তাকে ধোকা দিয়ে দিয়েছেন, একদিন আসবে আপনাকে কেউ ধোকা দেবে আপনি বুঝতেও পারবেন না, সেই সময়ের অপেক্ষায় আপনাকে থাকতে হবে। সে যে ধরনের হোক না কেন আর যে ধরনের লোককেই ধোকা দিক না কেন, ওই ধোকার ফলাফল তার কাছেও আসবে, ফিরে এসেও একদিন ধোকা এভাবে খাবে। আমরা নাতে রসুলের মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুনি, এরপরে দর্শক আপনাদের সাথে কথা বলবো, ফেসবুক যারা আছেন তাদের নামগুলো পড়ার চেষ্টা করবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
জরে প্রিয় না মুস্তাফা সাল্লে আলা মুহাম্মাদিন, জরে প্রিয় না মুস্তাফা, জরে প্রিয় না মুস্তাফা সাল্লে আলা মুহাম্মাদিন, তারই তোরে পেলাম খোদা, তারই তোরে পেলাম খোদা সাল্লে আলা মুহাম্মাদিন রুহুল আমিন গেলেন রয়ে নবী গেলেন আরশ পানে রুহুল আমিন গেলেন রয়ে নবী গেলেন আরশ পানে আরশে আজম দিল সারা আরশে আজম দিল সারা সাল্লি আলা মুহাম্মাদিন জারি প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন বিপদাহার দূর হয়েছে ভাগতাহার খুলে গেছে বিপদাহার দূর হয়েছে ভাগতাহার খুলে গেছে যে পড়েছে এ ওজিফা যে পড়েছে এ ওজিফা সাল্লি আলা মুহাম্মাদিন জার প্রিয় নাম মুস্তাফা জার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন যখন ফেরেশতা খবরে নবীর চেহারা দেখাবে যখন ফেরেশ তা খবরে নবীর চেহারা দেখাবে পুরি যেন এ ওয়াজিফা পুরি যেন এ ওয়াজিফা সাল্লি আলা মুহাম্মাদিন জার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন দেহ পিঞ্জর হতে আমার আতা যখন নেবে বিদায় দেহ পিঞ্জর হতে আমার আতা যখন নেবে মুকে যেন তাকে খুদা মুখে যেন থাকে খুদা সাল্লি আলা মুহাম্মাদিন জারি প্রিয় নাম মুস্তাফা জারি প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন এমন রোগী জর নেলাত জর জড়িত সে যে আদ এমন রোগী জর নেলাত বিপদে জর জড়িত সে যে আর পড়ে যেন সে সর্বদা পড়ে যেন সে সর্বদা সল্লে আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সল্লে আলা মুহাম্মাদিন তারই তোরে পেলাম খোদা সল্লে আলা মুহাম্মাদিন সালিক যেন হাশর মাঠে প্রিয় নবীর চরণ ধরে সালিক যেন হাশর মাঠে প্রিয় নবীর চরণ ধরে বলে যেন সে তাই খোদা বলেন যেন সে তাই খোদা সল্লে আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সল্লে আলা মুহাম্মাদিন।
সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের দ্বিতীয় সূরা সূরা বাকারার ফার্স্টের দিকে 9 নম্বর আয়াতের মধ্যে এই ধোকার ব্যাপারে খুব সুন্দর ইরশাদ করেছেন। আমরা প্রায় সবাই সূরা বাকারার তেলাওয়াত করি, অনেক অনেক তেলাওয়াত করি, কিন্তু হয়তোবা অর্থ না বোঝার কারণে এর সারমর্ম কথাগুলো আমরা বুঝি না। এজন্য প্রায় সময় বলি আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে যে আয়াতে কারিমা ইরশাদ করেছেন আমরা এর অনুবাদ পড়ার চেষ্টা করি কানজুল ইমান থেকে, তবে আল্লাহ চাই সঠিক কথাগুলো আমরা জানতে পারবো বা বুঝতে পারবো। সূরা বাকারার 9 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, ধোকা দিতে চায় আল্লাহ ও ইমানদারদেরকে, যারা ধোকা দিতে চায়, কিছু লোক আছে তারা ধোকা দিতে চায় আল্লাহ ও ইমানদারদেরকে, এবং প্রকৃত পক্ষে তারা ধোকা দিচ্ছে না, অর্থাৎ ধোকা দিতে চায় আল্লাহকে এবং ইমানদারদেরকে কিন্তু তারা ধোকা দিতে পারে না, প্রকৃতপক্ষে তারা ধোকা দিতে পারে না, কিন্তু নিজেদের আত্মাকেই এবং তাদের অনুভূতি নেই, ধোকা তারা নিজেরাই খায় কিন্তু তাদের কোনো অনুভূতি নেই, নিজেরাই ধোকার মধ্যে রয়েছে সেটা নিজেরা বুঝতেই পারে না। কোনো ব্যক্তি ধোকা দিতে পেরে মনে করে আমি কাউকে ধোকা দিয়েছি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন সে ধোকা দিতে পারলো না, নিজে ধোকার মধ্যে পড়ে গেল। আচ্ছা, এক ব্যক্তিকে আপনি ধোকা দিয়েছেন, ভাবেন মনে মনে আমি তাকে ধোকা দিয়ে দিলাম, আমি তার সাথে প্রতারণা করলাম, সে বুঝতেও পারলো না, সে বুঝতে পারেনি, আপনার প্রতারণায় প্রতারিত হয়ে সে ব্যক্তি ধৈর্য ধারণ করলো, আল্লাহ তাআলা তাকে তার সওয়াব দান করলো, সে প্রতারিত হয়ে ধৈর্য ধারণ করলো, আল্লাহ যে ব্যক্তি আমাকে আমার সাথে প্রতারণা করছে, আমি যার কারণে প্রতারিত হয়েছি আল্লাহ, আমি এর উপর ধৈর্য ধারণ করলাম। আর যদি একবার বলেই দেয় রফিক ভাই, মন থেকে যদি তার বের হয়ে যায় আল্লাহ এর বিচার আমি তোমার কাছে দিলাম। আজ পৃথিবীর জমিনে কত লোক এমন আছে প্রতারণার শিকার হওয়ার পরে সে আল্লাহ তাআলার দরবারে বিচার দেয়, মাওলা এই যে আমি প্রতারিত হলাম, আমাকে যে ধোকা দিয়েছে মাওলা, আমার হাতে এমন শক্তি নেই যে আমি তার বিচার করব, তার কাছে যাব, তাকে খুঁজে বের করব, মাওলা আমি অসহায় ব্যক্তি, আমাকে ধোকা দিয়েছে, আমি তোমার দরবারে বিচার দিলাম, একবার ভাবুন তো ফিরে ঘরে যেতে পারবেন কি না একজন মজলুমের বদদোয়া নিয়ে যার সাথে আপনি ধোকাবাজি করেছেন, যাকে ধোকা দিয়েছেন, আর যদি সে বুঝে যায় আপনি তাকে ধোকা দিয়েছেন, আর যদি তার ভিতর থেকে দোয়াটা বের হয়ে আসে, অসম্ভব। তো আল্লাহ তাআলা বলেন কি তারা ভাবে যে মানুষকে আমরা ধোকা দিতে পারছি, কিন্তু না, মূলত সেই ধোকার মধ্যে রয়েছে
ধোকাবাজ মানুষ।
জি,
মূলত পরিবার থেকে শুরু করে
সমাজের চোখে, রাষ্ট্রের চোখে, কারো চোখেই কিন্তু সে ভালো হয়ে থাকতে পারে,
ভালো হয়ে থাকতে পারে।
সবাই তাকে ঘৃণার চোখে দেখে, যে অনেক বড় চিটার, অনেক বড় এ ডিসিভার, এ ডিসিভ করে, চিট করে, তাকে মানুষ ঘৃণার চোখে দেখে,
ঘৃণার চোখে দেখে।
অর্থাৎ তার যে সম্মান রয়েছে, ব্যক্তিত্ব রয়েছে, ব্যক্তিত্বের প্রত্যেকটা মানুষের একটা যে আত্মসম্মান বোধ থাকে, একটা পার্সোনালিটি থাকে, এটা তখন ক্ষুণ্ণ হয়ে যায়। সে মাথা উঁচু করে কথা বলতে পারে,
বলতে পারে না।
মানুষের সামনে যখনই দাঁড়াবে, মানুষ কিন্তু ভাববে এই যে ধোকাবাজ চলে এসেছে। যদি কিছু নাও বলে, সে মনে মনে ভাববে যে তো উমুককে ধোকা দিয়েছিল, এ তো উমুকের সাথে উমুকের আমানতকে খেয়ানত করেছিল, উমুকের সাথে সে এরকম প্রতারণা করেছিল। তো এইভাবে তখন সে সমাজের কাছে হেয় প্রতিপন্ন হয়। এ তো গেল দুনিয়াবি মানে লাঞ্ছনা, একটা হচ্ছে মানুষ এর জন্য মারধরও খায়, লাঞ্ছনাও, অনেক সময় জেল জরিমানাও হয়,
হয়,
সে প্রসঙ্গেও আমি আসব। তো এই যে বিষয়টা, তার দুনিয়ার মধ্যেও হেনস্থা হয়, আর কবরে তো শাস্তি রয়েছে, আখেরাতে তো লাঞ্ছনা রয়েছে,
রয়েছে
জাহান্নামেরও শাস্তি রয়েছে। এই ধোকা প্রতারণা ছাড়া কি মানুষ চলতে পারে না? আজকে দেখুন, সাহাবায়ে কেরাম, বুজুর্গানে কেরাম, তাদের জীবন কেমন ছিল? আমরা অনেকবার এই ঘটনা শুনেছি যে আমাদের যিনি মাজহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা, তার কাপড়ের ব্যবসা ছিল, তিনি তার যে স্টাফ ছিল, তার কর্মচারী ছিল, তাকে তিনি দায়িত্ব দিলেন যে তুমি এই কাপড় বিক্রি করবে, তবে হ্যাঁ, এর মধ্যে এতটুকু অংশ ত্রুটি রয়েছে, যাকে বিক্রি করবে তাকে অবশ্যই জানিয়ে দিবে,
জানিয়ে দিবে, বলে দিবে,
এবং এর যা মূল্য হয় তা নিয়ে আসবে।
জি,
তো তাকে একটা নির্ধারণও করে দিলেন যে এতর মধ্যে হলে এই কাপড়টা তুমি ছেড়ে দিও, দিয়ে দিও। এখন সে কর্মচারী যখন কাপড়টা বিক্রি করে নিয়ে এলো, তখন দেখা গেল যে সে তার যে এক্সপেকটেশন ছিল বা তিনি যে মূল্যটা নির্ধারণ করে দিয়েছিলেন যে এত হলে এই কাপড়টা তুমি সেল করে দিও, এখন তার চেয়েও বেশি ওই কর্মচারী টাকা নিয়ে এসেছে। তখন ইমামে আজম রহমাতুল্লাহ তাআলা বললেন যে তুমি কি ওই ক্রেতাকে বলেছিলে যে এই কাপড়ের মধ্যে ত্রুটি আছে? তখন সেলার বলল যে না, আমি তো বলিনি। তখন ইমামে আজম রহমাতুল্লাহ তাআলা বললেন, কাপড়ের ওই ত্রুটির অংশটুকু বাদ দিয়ে যে মূল্যটুকু নির্ধারণ হয় সেটা রেখে বাড়তি মূল্যটুকু বললেন যে তাকে ফেরত দিয়ে এসো।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
তো এই যে অবস্থা, মানে তাকে জানান দিতে হবে, অন্যথায় এই কাপড় তাকে তার কাছ থেকে নিয়ে এসো। তো বুজুর্গানে কেরামের কেমন চিন্তাধারা ছিল, মাইন্ডসেট কেমন ছিল, আর আজকে আমাদের মাইন্ডসেট কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন, মুসলিম ও মিশকাত শরীফের মধ্যে এই হাদিসটি উদ্ধৃত করা হয়েছে, হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খাদ্যশস্যের স্তূপের পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন, এমত অবস্থায় তাতে হাত তিনি প্রবেশ করালেন, হাত ঢুকিয়ে দিলেন স্তূপের ভেতরে। তো তার হাত যে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে ভেজা অনুভূত হলো, সিক্ত,
আচ্ছা,
ভেজা ছিল সেই খাদ্যশস্যের ভিতরে। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তূপের যে মালিক ছিল, সেই খাদ্যশস্যের মালিক ছিল,
আচ্ছা,
তাকে জিজ্ঞাসা করলেন যে এটি এমন কেন, মানে এই
ভেজা কেন,
এই খাদ্যশস্যের মাঝে ভিতরে ভেজা কেন? তদুত্তরে সেই খাদ্যশস্যের মালিক বলল, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৃষ্টির কারণে এরূপ হয়েছে। এ কথা শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি ভেজা শস্য উপরে রাখলে না কেন? যখন বৃষ্টির কারণে এমন হয়েই গেল, তো ভেজা শস্যটাকে উপরে রাখতে, শুকনো যেটা শুকিয়ে রয়েছে সেটাকে ভিতরে রাখতে, যারা এই শস্য কিনে নেবে এর প্রকৃত অবস্থা তারা দেখতে পেত, অর্থাৎ প্রতারিত হতো না। যে প্রতারণা করে বা ধোকা দেয় সে আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জি
যে ইরশাদ করলেন, শিখিয়ে দিলেন উম্মতকে যে এভাবে নয় এভাবে। আজকে আমরা দেখুন জাকির ভাই, সব কিছু আমরা ভালো বুঝি, একটা জিনিস ক্রয় করতে যাব 14 বার সেটাকে যাচাই করি, একটা সম্পর্ক করতে যাব, ছেলে বিয়ে দেব কিংবা মেয়ে বিয়ে দেব, 14 বার সেটাকে ঘাঁটাঘাঁটি করি, স্পাইয়ের মতো, গুপ্তচরের মতো তথ্য লাগে, দেখো ছেলে কি করে। ছেলের এমন কোন চারিত্রিক কোন দোষ তো নেই যার কারণে আমার মেয়ে ধোকায় পড়তে পারে। অর্থাৎ নেয়ার ক্ষেত্রে আমরা কতটা চতুর, কতটা চালাক হয়ে যাই, কিন্তু যখন দেয়ার ক্ষেত্রে তখন টোটালটাই বোকা বনে যাই, বোকা বনে থাকি,
কিছু জানি
বোকা নই আমরা, কিন্তু বোকা বনে থাকি, যেন আমার ত্রুটি সম্পন্ন সেই বস্তু হোক কিংবা ব্যক্তি হোক কিংবা পণ্য হোক
চলে যেন যায়,
সেটা যেন চলে যায়। মানে হোয়াট এ মাইন্ডসেট, আমাদের কি চিন্তাধারা, যে আমরা যে কোনো ভাবে আমরা লাভবান হতে চাই, ক্রয় করার ক্ষেত্র, বিক্রয়ের ক্ষেত্র, মানে দুই দিক থেকে উইন উইন সিচুয়েশন না, শুধু নিজের ক্ষেত্রেই আমরা যেন সর্বাবস্থায়, মানে এভরিহোয়ার এভরি টাইম অল দ্য টাইম আমরা যেন গেইনার হয়ে যাই, এই মাইন্ডসেট। দুনিয়াতে তো আমরা গেইনার হব, কিন্তু
আখেরাত আমার বরবাদ হয়ে যাবে,
সেখানে এমন বরবাদ হব। জাকির ভাই, কিতাবের মধ্যে এসেছে যে আখেরাত না আছে, না থাকবে দিনার আর না থাকবে দিরহাম,
দিরহাম
সেখানে কি করে এটা পরিশোধ হবে?
আহা, আপন নেকি,
নেকি যে রয়েছে যতটুকুই আমরা, এক তো হচ্ছে নেকির মধ্যে রিয়াকারী লৌকিকতা, নেকির মধ্যে দুনিয়াবি খেয়াল, নেকির মানে নেকির যে, নেকির যে একটা ডেফিনেশন রয়েছে, সংজ্ঞা রয়েছে, সেই সংজ্ঞায় যদি আমরা আমাদের ইবাদত বন্দিগিকে সংজ্ঞায়িত করি, তাহলে আমাদের নেকির অবস্থা কি, একবার আমরা চিন্তা করে দেখি,
কিছুই টিকবে না,
যে সেই নেকির মধ্যে কতটুকু ইখলাস ছিল, কতটুকু খোদাভীরুতা ছিল।
আর ধোকা, ধোকা দিতে গিয়ে ধোকাবাজ, ধোকা যারা দেয়, এদের নেকি বা কতটুকু পরিপূর্ণতা
রয়েছে, এরপরে যতটুকুই করেছে সেই নেকি কিন্তু তাকে দিয়ে দিতে হবে, কাকে, যাকে সে ধোকা
দিয়েছে।
এমন অবস্থায় যখন দেখা যাবে যে না,
নেকিও শূন্য,
সমান সমান হচ্ছে না, শোধ হচ্ছে না, পরিশোধ হচ্ছে না, তখন ওই পাওনাদার ব্যক্তির গুনাকে ওই ধোকাবাজের মাথার উপরে দিয়ে দেয়া,
চাপিয়ে দেওয়া হবে,
এবং ওই সহকারে তাকে জাহান্নামে নিক্ষেপ
করা হবে।
এই যখন অবস্থা, মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আমরা কোথায় আছি, মানে হোয়ার ইজ আওয়ার পজিশন, হোয়াট ইজ আওয়ার পজিশন, একবার আমরা চিন্তা করি যে আমাদের অবস্থানটা কোথায়,
রাইট, একবার তওবা করা উচিত আমাদেরকে,
অবশ্যই তওবা করা উচিত,
তওবার সাথে সাথে এই ধোকা থেকে আমাদেরকে বের হয়। অবশ্য দর্শকের কিছু কল শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা, এরপরে ধোকা নিয়ে আরো কিছু কথা বলবো আমরা। জি, কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ সজীব, মহিষাদি বাড়ি। আজকের অনুষ্ঠান আমার কাছে খুব ভালো লাগে, আল্লাহ তাআলা এমন একটি মাদানী চ্যানেল দিয়েছে, প্রত্যেকটি প্রোগ্রামই খুব ভালো লাগে, আমি দেখি, আমার ফ্যামিলিও দেখে, আমি মানুষকে দেখার জন্য উৎসাহ করি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুক।
আমিন আমিন, আল্লাহ তাআলা কবুল করেন। পরবর্তী কল দেন।
আমার নাম সাদিয়া হোসেন, আমি পঞ্চগড় কামাতলা থেকে আরজ করছি। আমি এখন মাদানী চ্যানেল বাংলা দেখতেছি, আমার খুব ভালো লাগে। জাকির আঙ্কেল আপনার সঙ্গে কেমন আছেন? আমি একটি নাচিন ছবি, নাচি হলো অতি শীতল হাওয়া মধুমতি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, শোনাবো, সাথেই থাকুন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায়। আশা রাখি আপনারাও ভালো আছেন। পরবর্তী কল দেন।
মোহাম্মদ মেহরাজ হোসেন, কুমিল্লা থেকে। আমি আপনাদের মাদানী অনুষ্ঠান চ্যানেলটা দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে, সাপ্তাহিক দেখার চেষ্টা করি। আপনাদের কথাগুলা খুব ভালো লাগতেছিল, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি।
আমিন আমিন, আল্লাহ কবুল করেন, সবসময় মাদানী চ্যানেল দেখুন, দোয়া করুন। পরবর্তী কল।
রান বলছি নড়াইল থেকে। আরে না, চিনতে যাই সারি বদ্ধ হয়ে।
ইনশাআল্লাহ তাআলা, সাথে থাকুন। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ ইউসুফ। আজকের অনুষ্ঠানটি আমার কাছে অনেক ভালো লাগে, এই অনুষ্ঠানের উপস্থাপক ও মোবাল্লিককে আমার পক্ষ থেকে ধন্যবাদ, এবং মাদানী চ্যানেলের সকল কলা কৌশলকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ। মাদানী চ্যানেলকেও আল্লাহ দীর্ঘ জীবন।
মাশাআল্লাহ, শুকরিয়া সাথে থাকার জন্য, উৎসাহ প্রদান করার জন্য। পরবর্তী কল দেন।
কুমিল্লা থেকে বলছিলাম, আমার নাম রবিউল হাসান। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, এই নাতে রাসূলটা শুনতে যাচ্ছিলাম।
ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। পরবর্তী কল।
আমার নাম সামদান মুসা সিদ হোসেন, আমি মিরপুর ঢাকা থেকে বলছি। মাদানী চ্যানেল আমি দেখতেছি, আমার খুব ভালো লাগতেছে, তুমি আমার জন্য দোয়া করো, আমি তোমার জন্য দোয়া করছি।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিক।
আমিন।
আপনার ওসিলায় আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে ক্ষমা করে দিক। আপনি দাওয়াত ইসলামের অনেক বড় মুবাল্লিগ হন, মাদানী হন, মুফতি ইসলাম হন, দিনের দায় হিসাবে আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। পরবর্তী কল দেন।
আমি মোহাম্মদ আসলাম, দিনাজপুর থেকে। আমি একটি কালাম শুনতে চাই, আমার টিয়া নাই, পয়সা নাই, এমনি যাইতাম, শুনিয়ে দিলে খুব খুশি হইতাম।
ইনশাআল্লাহ তাআলা নাথা ইসলাম ভাইকে বলবো যে কলগুলো আসছে, নাতের অনুরোধ এক পংক্তি দুই পংক্তি করে আমাদেরকে শোনাবেন। এর আগে একটি ধোকা নিয়ে কথা। রফিক ভাই, একবার এক লোক গ্রামে বসবাস করত, হঠাৎ করে সে বিদেশে অন্য দেশে স্থায়ী হয়ে গেছে। তো দেশের মানুষের প্রতি ভালোবাসা, দেশের মানুষের তার প্রতি ভালোবাসা, এটা থেকেই যায়, যত দূরেই যাই না কেন। আমরা 20 বছর 30 বছর পরে হলেও ওই ব্যক্তির কথা আমরা স্মরণ করি, এই বাড়িটা কার, অমুক ব্যক্তির কোথায় থাকে, ওই রাষ্ট্রে থাকে। তো গ্রামের এক গরিব লোক রফিক ভাই,
জি,
ওই ব্যক্তির জন্য যে অন্য রাষ্ট্রের স্থায়ী হয়ে গিয়েছেন, ওই ব্যক্তির জন্য বিদেশে একটা আম পাঠিয়েছিল আমের দিনের, সে ভাবছে যে দেশে থাকে তিনি ওখানে আম পাওয়া যায় কি না, আমের সিজন বা আম ও দেশে আছে কি না, এটা ভেবে সে যখন কোনো এক ব্যক্তি ওই দেশে সফর করলেন, তার সাথে একটি আম দিয়ে দিলেন আর বললেন কি আমার নামে এই আমটা তাকে পৌঁছে দিবে। অনেক বছর সে দেশে থাকে না, দেশের আম খায় না, তো আমার পক্ষ থেকে আমটা দিয়ে দিলাম। সে আমটা উপহার স্বরূপ দিয়েছিল। যখন ওই আম ওই ব্যক্তির কাছে গিয়ে পৌঁছালো, অনেকদিন পরেই হয়তো বা সপ্তাহখানিক পরে তার কাছে গিয়ে পৌঁছালো আমটা, আম সে পেয়ে খুবই খুশি হলেন, যাক অনেক বছর পরে একটা দেশি তাজা ফল আজ আমি পেয়েছি, সেও খুশি হলেন। খুশি হয়ে আমটা তো খেয়ে নিলেন। যখন কোনো ব্যক্তি আবার ওই দেশ থেকে নিজের দেশে আসছে আসবে, তো ওই সময় ওই ব্যক্তি যার কাছে আম পাঠিয়েছিল, সে ওই উপহার স্বরূপ সেখান থেকে আবার 500 টাকা ওই ব্যক্তির জন্য পাঠিয়েছেন। বলেন যে আপনি দেশে যাবেন, এই টাকাটা অমুক ব্যক্তিকে দিবেন, আমার প্রতিবেশী, আমাকে খুব মহব্বত করে, খুব ভালোবাসে, এই 500 টাকা আমার পক্ষ থেকে তাকে উপহার স্বরূপ। ওই প্রবাসী ভাই যখন আসতেছে টাকা নিয়ে, সে ভাবলো একটা আমের দাম কি আর 500 টাকা হয়, যাক এখান থেকে 250 টাকা আমি রেখে দিই, আর 250 টাকা তাকে দিয়ে দেব। সে যখন দেশে আসলো, দেশে এসে ওই গ্রামের লোক ছিল না, সে যেই গ্রামের ওই লোকের বাড়ি অন্য গ্রামে ছিল, সে যখন দেশে আসলো ওই গ্রামের এক লোকের সাথে দেখা, বলল আপনাদের এক গ্রামের এক লোক প্রবাসীতে থাকে অনেক বছর ধরে, ওখানে সে বাড়ি গাড়ি করে নিয়েছে, তো তার গ্রামের একজন গরিব লোক নাম এটা, সে একটা আম পাঠিয়েছিল তার জন্য, ওই আমের জন্য সে 500 টাকা 250 টাকা এই আপনি তাকে পৌঁছে দিয়ে।
আচ্ছা,
গ্রামের লোকটাকে 250 টাকা দিল, সে ভাবলো একটা আমের দাম কি আর 250 টাকা হয় নাকি, যাক ওখান থেকে আমি 150 টাকা রেখে দেই আর বাকিটা ওকে দিয়ে দিই। লাস্টে এভাবে করে ওই গ্রামের লোকটা যখন আসছে, এসে তার বাড়ির পাশের একজনের লোকের সাথে দেখা, বলল যে একটা আম সে বিদেশে পাঠিয়েছিল, তার জন্য কিছু হাদিয়া আসছে না, ওখান থেকে 25 টাকা তাকে এটা দিয়ে দিও তাকে। 25 টাকা যে পেয়েছে, সে বলতেছে একটা আমের দাম কি আর 25 টাকা হয় নাকি, 5 পয়সাও হতে পারে, তো আমি এখান থেকে 5 টাকা তাকে দিয়ে দিই, বাকি 20 টাকা আমি রেখে দিই। 20 টাকা সে রেখে বাড়ির পাশে যখন, অর্থাৎ তার হাতে গিয়ে যখন পড়ছে টাকাটা, তখন শুধু 5 টাকাই টিকছে।
আচ্ছা,
500 টাকার একটা নোট ছিল, সেখান থেকে পাওনাদার যার হক যাকে দিয়েছে সে মাত্র 5 টাকা পেয়েছে। অর্থাৎ কি বলবেন এখানে, ধোকা কাকে বলে আর কত প্রকার, সে 495 টাকায় তার থেকে মাইনাস হয়ে গেল। চিন্তা করি যে লোভ লালসা, ধোকা তো আসে লোভ থেকেই মানুষের কাছে, যখন তার লোভ বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে, তখন ধোকায় সে পড়তে থাকে, অর্থাৎ ধোকা দিতে থাকে, চেষ্টা করে মানুষকে। তো একদিন এই ধোকার ফলাফল আপনাকে আমাকে বহন করতে হবে। আমরা যে নাতের কলগুলো ছিল, আমরা কিছু কালাম শুনিয়ে এক দুই পংক্তি করে আমাদেরকে শুনিয়ে দিন, এরপর ইনশাআল্লাহ তাআলা শেষ কিছু আলোচনাও করবো আমরা। জি,
আমারি মনের এই বাসনা দেখব সোনার মদিনা, আমারি মনের এই বাসনা দেখব সোনার মদিনা, গিয়ে সে থাই হৃদয় ব্যথা, গিয়ে সে তাই হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে আমারি মনের এই বাসনা, ডাকবে নবী মদিনা, আমারি মনে এই বেদনা, তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে, তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে, চোখের দ্বারা বইবে নদী, চোখের দ্বারা বইবে নদী, হয়তো বিরহ বারে আমার মনের এই বেদনা, আমার মনের এই বাসনা, ডাকবে নবী মদিনা, গিয়ে সে থাই হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে গিয়ে সে তাই হৃদয় বেথা, দেখাবো আমি তারে প্রেমের আসু নেই তো চোখে, মন যে পাতর হয়েছে প্রেমের আসু নেই তো চোখে, মন যে পাতর হয়েছে ইশকে কাতর হবে এমন, ইশকে কাতর হবে এমন, দয়া যদি হয় মোর পানে আমার মনে এই বাসনা, ডাকবে মদিনায় মোরে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আবু বকর ওমর উসমান আলী, আবু বকর ওমর উসমান আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবী হাসান হুসেন ফাতেমা আলী, পাক পাঞ্জা তনকে মোরা ভালোবাসি, প্রিয় নবী হাসান হুসেন ফাতেমা আলী, পাক পাঞ্জা তনকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ইমদাদ কোন জবন্দে গম আজাদ কোন, দর্দিন দুনিয়া শাদ কোন, দর্দিন দুনিয়া শাদ কোন, ইয়া গাউসে ইয়া زب دستگیر امداد کن امداد کن زبند غم آزاد کن در دین و دنیا شاد کن در دین و دنیا شاد کن یا غوث اعظم دستگیر امداد کن امداد کن اولیاء در غربو تمی یا غوث اعظم دستگیر اولیاء در غربو تمی یا غوث اعظم دستگیر صوفی گنیر امام تمی یا غوث اعظم دستگیر امداد کن امداد کن زبند غم آزاد کن در دین و دنیا شاد کن در دین و دنیا شاد کن یا غوث اعظم دستگیر امداد کن امداد کن زبند غم آزاد کن در دین و دنیا شاد کن در دین و دنیا شاد کن یا غوث اعظم دستگیر
سبحان اللہ مدنی چینلر درشک شرطا کلامو شنسی اپنا در کال گلو شنسی আর আলোচনাও করছে আজকের বিষয় নিয়ে ধোকা রিজিককে সংকীর্ণ করে। আর রফিক ভাই থেকে আরও কিছু মাদানি ফুল আমরা শ্রবণ করি।
ধোকার কথাটা যখনই আসে প্রতারণার, আমাদের কিন্তু দৃষ্টি চলে যায় কি মানে বিক্রেতার দিকে, দোকানদারদের দিকে, যে এরাই যেন সব ধোকা দেয়, এরাই হচ্ছে সবচেয়ে বড় ধোকাবাজ পণ্যের মধ্যে, মানে বিক্রয়ের ক্ষেত্রে ওই দোষ ত্রুটি সম্পন্ন পণ্য দিয়ে দেয়, আচ্ছা ওজনে কম দিয়ে দেয়, মানে ধোকা শব্দটা যেন বিক্রেতার জন্যই সৃষ্টি হয়েছে, আমাদের মাইন্ডসেটটা এমন, কিন্তু এমনটি না। আপনি দেখেন একজন শিক্ষক যখন শিক্ষকতা করে,
জি,
এখন তার সাথে যে কমিটমেন্ট হয়েছে অভিভাবকের সাথে, সে সপ্তাহে চার দিন পড়াবে, এখন দেখা যাচ্ছে যে সে তিন দিন পড়িয়েছে, ঠিক আছে, মাসে এভারেজে দেখা গেল সে তিন দিন পড়ায়নি বা দুদিন পড়ায়নি। এখন যখন স্যালারিটা তাকে দেয়া হচ্ছে, সে কিন্তু ফুল স্যালারিটা দিচ্ছে, সবাই কিন্তু এমন না, কিন্তু যারা রয়েছে, অর্থাৎ ধোকা কোথায় কোথায় হচ্ছে আমি সেটা বলছি। তো সেক্ষেত্রে একবারও কিন্তু সেই শিক্ষক কিন্তু চিন্তা করছে না যে আমি যে তিন দিন কম পড়ালাম আমার শিক্ষার্থীকে, এই টাকাটা আমার জন্য কতটুকু বৈধ, কতটুকু হালাল হবে। অর্থাৎ এখানে ওই ধর্মীয় অনুশাসন, ধর্মীয় চিন্তাধারা, মানে রিলিজিয়াস যে লার্নিং রয়েছে, এডুকেশন রয়েছে, সেই মাইন্ডসেট যদি না থাকে তাহলে তার দ্বারাও এই গুণাটা এখানে সংগঠিত হচ্ছে।
জি,
অভিভাবক তো চক্ষু লজ্জায় দিয়ে দেবেন, তিনি ডিডাক্ট করবেন না সেখান থেকে, দিয়ে দিলেন, কিন্তু যিনি নিচ্ছেন তার তো চিন্তা করা উচিত যে আমি শিক্ষার্থীকে ২৭ দিন পড়িয়েছি, ফর এক্সাম্পল আমি তিন দিন করে, তিন চারা ১২ দিন হয়, কিন্তু সেখানে আমি দুদিন পড়াইনি, আমি ১০ দিনের বেতন নেব, আমি ১২ দিনের কেন নিচ্ছি, ওই ১০ দিনের টাকা রিটার্ন করা উচিত, এটা এক। দ্বিতীয়ত হচ্ছে আমি একজন কর্মচারী, সরকার আমাকে বসিয়েছে একটা ভালো পদের মধ্যে, কিংবা আমি কর্মকর্তা, এখন দেখা যাচ্ছে যে আমি আধা ঘন্টা লেট করে আসছি, কিংবা যখন ছুটি হবে তখন আমি দেখা যাচ্ছে আধা ঘন্টা আগে বের হয়ে যাচ্ছি, এই আধা ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা, এটা যদি টোটাল মান্থলি যদি কাউন্ট করা হয় দেখা যাচ্ছে যে তার তিন দিনের টাকা, চার দিনের টাকা, এটা ডিডাক্টেবল, এটা কর্তনযোগ্য, কিন্তু আমি ওই টাকাটাও বেতনের সাথে নিয়ে নিচ্ছি। সবাই না, যারা করে,
জি,
এখন তার সেই ইনকামটা পরিপূর্ণরূপে বৈধ হলো নাকি অবৈধ হলো, এখানে কর্মচারী কর্মকর্তাকে ধোকা দিচ্ছে, শিক্ষক শিক্ষার্থীকে ধোকা দিচ্ছে, আবার পক্ষান্তরে শিক্ষার্থী শিক্ষককে ধোকা দিচ্ছে, যে পাঠদান দেওয়ার কথা ছিল, যে পাঠ মানে কমপ্লিট করে লেসনটা দেওয়ার কথা ছিল সে দিচ্ছে না, সে মিথ্যা বলে অসুস্থ না বললো আমি অসুস্থ, এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে
জি জি
ধোকা চলছে। তো এখানে মানুষের একটাই মাইন্ডসেট হওয়া উচিত যে আমি ধোকা দেব না, আমি ব্যক্তিগত দিক থেকে আমি সৎ হব। সৎ যদি আজকে আমি নাও থাকি, আজকে আমি তওবা করি,
রাইট,
এখন থেকে আমি সৎ হব, এখন থেকে আমি সৎ হওয়ার প্র্যাকটিস করতে, সমস্যাটা কোথায়? সমস্যা তো নেই। তো কাজেই ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র পর্যায়ে প্রত্যেকটা মানুষ যদি ব্যক্তিগত জীবনে সৎ হয়, তাহলে কিন্তু এই সমাজ থেকে দুর্নীতি চলে যাবে,
চলে যাবে,
এই সমাজ থেকে সুদ ঘুষ এর লেনদেন চলে যাবে, প্রত্যেকটা জিনিস সমাজ হয়ে যাবে শান্তিপূর্ণ। দেখুন হাদিসে পাকে বর্ণিত, আল্লাহ নবী এরশাদ করেন, তিরমিজি শরীফের হাদিস, যে বাজারে আসার আগেই অল্প দামে কেনার জন্য ব্যবসায়ী কাফেলার সঙ্গে সাক্ষাৎ করা, সলা পরামর্শ করা কোনোভাবেই করা যাবে না, পশুর স্তনে দুধ জমিয়ে রাখা যাবে না, এবং কেউ অন্যের পণ্য চালানোর জন্য প্রতারণার অপচেষ্টা করা যাবে না। শুধু তাই নয়, বেচার সময় ওজনে কম দেয়া কিংবা নেয়ার সময় ওজনে বেশি নেয়া দুনিয়া ও পরকালের জন্য মারাত্মক একটি অপরাধ। অর্থাৎ এখানে সিন্ডিকেটের যে একটা কথা বলা হচ্ছে, জমিয়ে রাখা,
জি,
অপেক্ষায় থাকে, ওত পেতে থাকা যে কখন পণ্যের দাম বাড়বে আর আমি আমার পণ্যগুলো বাজারে
বিক্রি করব,
ছাড়বো। এক্ষেত্রে শরিয়াতের রেহনুমাই নিতে হবে, যারা মুফতিয়ানে কেরাম রয়েছেন তাদের দিক নির্দেশনা নিতে হবে আমাকে, যে আমি আমার ব্যবসাটা আমি কি করে শরিয়াতের আলোকে আমি এটাকে পরিচালনা করতে পারি। একজন কর্মচারী তাকেও শরিয়াতের যে দিক নির্দেশনা রয়েছে সেটা নেওয়া উচিত, যে আমি আমার চাকরিটাকে কি করে বৈধ করতে পারি। আপনি এক ঘন্টা লেট করেছেন, কোনো সমস্যা না, আপনি এক ঘন্টা বাড়িয়ে দেন, আপনি এক ঘন্টা বাড়িয়ে দেন। আপনি মাস শেষে দেখা যাবে যে আপনি যে জিনিসগুলো আপনি যে দিনগুলো আপনি করেননি সেই দিনগুলো মাসের শেষের দিকে আপনি পুষিয়ে দেওয়ার চেষ্টা করেন, অর্থাৎ যেন কাল কিয়ামতের দিনে আমাকে কি করতে না হয়, আমাকে যেন জবাবদিহিতা করতে না হয়, আমি যেন ধরা না পড়ি, আমি যেন মুজরিম না হয়ে যাই, অপরাধী না যেন হয়ে যাই। প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের বিচারক হতে পারে যদি তার বিবেক যদি জাগ্রত থাকে, তার বিবেকের কাছে সে যদি নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে তাকে জবাবদিহিতা করতে
হবে না। কিছুদিন আগে রফিক ভাই সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, অনেক দর্শক শ্রোতায় হয়তো দেখেছে, রফিক ভাই ফলের দোকানদার যারা আছে সবাই যে অসাধু এমন না, সবাই যে ধোকা দেয় এরকমের না, কিছু লোকের কারণে মানুষ ধোকার মধ্যে পড়ে যায়। সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে ফলের দোকানদার বিক্রেতার সাথে কথা বলতেছে, কত টাকা করে কেজি হয়তো বা এগুলো বলতেছে, এরপরে যখন তাদের দর দাম ওকে হয়ে গেল, পাকা হয়ে গেল, তখন ফলের দোকানদার রফিক ভাই আপনার 1.5 কিলো বা 2 কিলো আপেল প্যাকেটের মধ্যে নিল এবং ওজন করার জন্য পালায় রাখলো। রাখার পরে আপনার দেখা গেছে আরও 2টা আপেল লাগবে, ঠিকমতো 2 কিলো হওয়ার জন্য আরও 2টা আপেল লাগবে। তো পালাটা কাস্টমার সামনে দাঁড়ানো, যিনি ক্রেতা সে সামনে দাঁড়ানো, আর দোকানদার এদিকে দাঁড়ানো, পালাটা এখানে রাখা আছে, আপেলের প্যাকেটটা সেখানে দেওয়া আছে, দোকানদার নিজের ঝুলি থেকে নিজের কাছ থেকে 2টা আপেল উঠিয়ে প্যাকেটের এই পাশে রাখলো, এই পাশে রাখলো বাহিরে,
ক্রেতা যেন দেখতে
না পায়। 2টা আপেল উঠিয়ে এদিকে রাখলো পালার উপরে, পালাটা ভারী হয়ে গেল, বরাবর 2 কিলো হয়ে গেল। যখন 2 কিলো হয়ে গেল প্যাকেটটা এক হাতে তুলছে আর আরেক হাত দিয়ে আপেল 2টা নিজের ঝুড়িতে ফেলে।
সোশ্যাল মিডিয়ায় এমন অহরহ দেখা যায়।
এই যে সামনের ব্যক্তি যে ছিল, যে ক্রেতা যে নিতে আসছে, সে মনে করলো হ্যাঁ আমার দিক থেকে তো আমি দেখলাম 2 কিলোই আছে, পূর্ণ হয়ে গেছে, এরপরে কি করলো, এরপর এটা তো আছে ওজনে কম দেওয়া, মাত্র 2টা আপেল 2 কিলোতে কম দিয়ে
এই 2টা আপেল কাল কিয়ামতের দিনে ভারী পড়ে যাবে, অনেক ভারী
হয়ে যাবে, সেদিন এই ভারী মালা আপনি গলায় রাখতে পারবেন না, কতটা কষ্টকর হবে। এটা তো গেল ওজনে কম দেওয়া, এরপরে হয় পচাটা নষ্টটা ডিস্টার্বটা এগুলো চালিয়ে দেওয়া দিয়ে দেওয়া। এই যে এক ধারাবাহিকতা চলছে আমাদের মধ্যে, আল্লাহ চায় কি আমাদের হুশ ফিরে আসুক, আমাদের বিবেকটা যেন একটু চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, আমরা যেন না অপরকে ধোকা দেওয়ার চিন্তা করি। আমরা এই ধোকা তো আমরা মানুষকে দিচ্ছি না, ধোকায় আমি নিজে পড়ছি, আজ ধোকা দিয়ে 2-1 টাকা উপার্জন করছি, কিন্তু এই হারাম আর এই ধোকার টাকা কাল কেয়ামতের ময়দানে যখন আমাকে আজাবের মালা পরিয়ে দেওয়া হবে।
সূরা মুতাফিফিনের মধ্যে ইরশাদ হচ্ছে,
জি,
যারা মাপে কম করে তাদের জন্য দুর্ভোগ, যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় নেয়, আর যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয় তখন কম করে দেয়, তারা কি চিন্তা করে না যে তারা পুনরুত্থিত হবে, তাদের পুনরুত্থান হবে সেই মহাদিবসে যেদিন মানুষ দাঁড়াবে পালনকর্তার সামনে? এটা কিছুতেই উচিত নয়। নিশ্চয়ই পাপাচারীদের আমল নামা সিজিনে রয়েছে, ইল্লিনে নয়, সিজিনে রয়েছে। তো এই যে একটা অবস্থা, এখন দেশে প্রচলিত আইনও রয়েছে,
জি,
ধোকা প্রতারণা যেমন একদিকে মারাত্মক ব্যাধি, রাষ্ট্রীয় আইনও এটি জঘন্য একটা অপরাধ। কিন্তু জাকির ভাই,
জি জি জি,
দেশের প্রচলিত আইনে 415 এবং 420 ধারায় এই অপরাধ চিহ্নিত করা হয়। এছাড়াও 406, 408 এবং 409 ধারায় বিশ্বাস ভঙ্গের অপরাধ দমন করা হয়। ধোকা প্রতারণায় 420 ধারায় সবচেয়ে বেশি মামলা হয়। এই আইনে যার শাস্তি সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এসব অপরাধে 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডেরও বিধান রয়েছে। রাষ্ট্রও চেষ্টা করছে,
জি,
সরকারও চেষ্টা করছে
তাদেরকে
ধোকাবাজি যেন না হয়, প্রতারণা যেন না হয়, এজন্য প্রশাসন রয়েছে। তা আমার কথা হলো যে যেখানে প্রশাসন নেই, যেখানে কোনো দুনিয়াবি কোনো আইন কানুন নেই, সেখানে আমি কি করছি মানুষের সাথে?
জি,
পুলিশ দেখছে না, প্রশাসন দেখছে না, কিন্তু একজন তো দেখছে,
আহা,
সেই রব তাআলা যিনি আমাকে সৃষ্টি করেছেন, তার কাছে আমাকে কি, আমি কি জবাব,
কি জবাব দেব?
এই চিন্তাধারা যতদিন না মানুষের মাঝে সৃষ্টি হবে যে কেউ দেখছেন না,
রাইট,
আল্লাহ তাআলা,
দেশের সরকার তো চেষ্টা করছেন, আইন বানিয়ে দিয়েছেন, কিন্তু যাদের যাদের উপর পর্দা পড়ে আছে তাদেরটা তো প্রশাসন দেখছে না।
মানুষকে চেক দেয়া কিন্তু
সম্ভব নয় আমার নিজের থেকে যতক্ষণে আমি ফ্রেশ না হব।
তো কাজেই এর যে শাস্তি কি রয়েছে,
জি,
দেখুন মুসনাদে বাজ্জার কিতাবে বর্ণিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ধোকাবাজ ও প্রতারক জাহান্নামী,
আহা,
এদের স্থান, লাস্ট যে ডেস্টিনেশন রয়েছে
জাহান্নাম,
জাহান্নাম। তিরমিজি শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রবঞ্চক তথা ধোকাবাজ বেহেস্তে যেতে পারবে না, কৃপণ এবং অনুগ্রহের খোটা দানকারীও নয়।
আল্লাহ,
যারা কৃপণ এবং এহসান করে উপকার করে খোটা দেয়,
খোটা দেয়,
এরাও কিন্তু
জান্নাতে না,
জান্নাতে যেতে পারবে না। তো কাজেই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে আলোচনা আমরা শুনলাম দীর্ঘক্ষণ ধরে, আমার তো সুধারণা রয়েছে যে আমি যাদের সাথে কথা বলছি তারা ধোকাবাজ নন, আর তাদের ব্যাপারে তাদেরকে উদ্দেশ্য করেও আমি বলিনি, কিন্তু সমাজে কিছু তো মানুষ রয়েছে যারা ধোকাবাজি করে, এমন লোকদের উদ্দেশ্যেই আজকের এই অনুষ্ঠান। তো আল্লাহ তাআলার কাছে দোয়া যে আমরা যারা রয়েছি, যারা ধোকা দিয়ে থাকি এবং মানুষের সাথে প্রতারণা করে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে ধোকা দেয়া থেকে প্রতারণা করা থেকে হেফাজত করুন। দোয়া তো চাইতে হবে,
জি জি, দোয়া,
আল্লাহ আমাকে শয়তানের এই ধোকা থেকে আমাকে তুমি হেফাজত করো, যেন আমি কাউকে ধোকা না দিই,
রাইট।
আচ্ছা, কেউ যদি ধোকায় আমরা পড়ি, এটা কিন্তু তার জন্য প্লাস পয়েন্ট, কিন্তু তার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি, আমার যদি কিছু করণীয় নাও থাকে, অন্তত এটা আমার জন্য প্লাস পয়েন্ট যে কাল কেয়ামতের দিনে আল্লাহ তাআলা আমাকে লাভবান করবেন। তো এক্ষেত্রে ধোকা, ধোকার শিকার যে, সে কিন্তু লাভবান,
ধৈর্য ধরতে হবে এর উপরে,
কিন্তু তাই বলে ধোকাবাজদের ধোকাবাজি চলতে থাকবে না,
এরকমও না।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান,
আমিন আমিন,
যতদিন আমাদের বোধগম্য না হবে, বোধ শক্তি না হবে, আর মাদানী চ্যানেল বুঝিয়ে যাচ্ছে মানুষকে, এটাই মাদানী চ্যানেল এই কাজটুকু করছে। তো আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে সাদো আবাদ রাখুক,
আমিন। ধোকা রিজিককে সংকীর্ণ করে, আর এই ধোকার কিছু কুফল আমরা শুনলাম, এবং ধোকার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে যে আয়াতে কারিমা নাজিল করেছেন আরও অনেক বিস্তারিত রয়েছে ধোকার ব্যাপারে। তো আমরা জেনে শুনে বুঝে যেন এই কাজগুলোর মধ্যে না জড়িত হই। মানুষ আজ দুনিয়াতে একটু ভালো থাকার জন্য, দুনিয়াতে একটু নাম অর্জন করার জন্য, বা দুনিয়াতে একটু ভালো ভালো দেখানোর জন্য এটা ভাবি মনে মনে আমরা, আর এগুলোর জন্যই ধোকা দেই মানুষকে। যেন আমরা এটা না করি, যতক্ষণ পর্যন্ত আমি নিজের মন থেকে তওবা না করব, নিজে যতক্ষণ এই ধোকা থেকে নিজেকে বাঁচাবো না, ততক্ষণ কেউ বাঁচাতে পারবে না আমাকে, আপনাকে কে দেখে। আপনি ধোকাবাজি করছেন, ধোকা দিচ্ছেন, কেউ দেখে না। আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে বাঁচাবেন না, তো আমার নিজের চেষ্টা করতে হবে যেন আমি কাউকে ধোকা দিব না, প্রতারণা কারোর সাথে করব না। আল্লাহ তাবারক ও তাআলা বোঝার আমল করার তৌফিক দিক। দর্শক শ্রোতা, আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
Ya Nabi Salam Alayka, Ya Rasul Salam Alayka, Ya Habib Salam Alayka, Salawatullah Alayka. طال البدر علينا من سنية الوداع وأجاب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك আমারি মনের বেদনা বোঝাইলে কেহ বোঝে না, শোনাইলে কেহ শোনে না। শোনেন গো শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তফা জান রহমত বেলা কো সালাম, শমে বজে মে হেদায়ত বেলা কো সালাম। মুস্তফা জান রহমত বেলা কো সালাম, শমে বজে মে হেদায়ত বেলা কো সালাম। গৌসে আজম ইমাম তকাওয়ন কা, গৌসে আজম ইমাম তকাওয়ন কা, জলওয়ে শান কুদরত বেলা কো সালাম। মুস্তফা জান রহমত বেলা কো সালাম, শমে বজে মে হেদায়ত বেলা কো সালাম। ডাল দি কলব মে আজমত মুস্তফা, ডাল দি কলব মে আজমত মুস্তফা, সৈয়দি আলা হযরত পেলা কো সালাম। মুস্তফা জান রহমত পেলা কো সালাম, শমে বজে মে হেদায়ত পেলা কো সালাম। ফয়জ সে জিনকে লাখো নামাজি বনে, ফয়জ সে জিনকে লাখো ইমাম মে সজে, উস আমির রাগল সুন্নত পেলা কো সালাম। মুস্তফা জান রহমত পেলা কো সালাম, শমে বজে মে হেদায়ত পেলা কো সালাম। মুস্তফা জান রহমত পেলা কো সালাম, শমে বজে মে হেদায়ত পেলা কো সালাম।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।